নমস্কার। জীবনবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। তাহলে দেরি নয় বন্ধু, শুরু করছি আজকের জীবনবাণীর অনুষ্ঠান। পবিত্র বাইবেল বলে, একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হবে। প্রভু যীশু এ পৃথিবীতে এসেছিলেন পাপীদের পরিত্রাণার্থে। যে কেউ তাকে বিশ্বাসে গ্রহণ করে সে পরিত্রাণ পায়। ঈশ্বর আমাদের বিশ্বস্ত থাকতে বলেছেন। আমাদের অবিশ্বস্ততা অনন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়, কিন্তু বিশ্বস্ততা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনার মাধ্যমে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর অনুষ্ঠানে গীতসংগীতা পুস্তক আলোচনা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে মোট 150টি গীত যা পবিত্র বাইবেলে সংযোজিত হয়েছে সবকটা একজনের রচনা নয়, দাউদের রচনা 73টি, অজ্ঞাত 39টি। অবশ্য হয়তোবা এগুলোর মধ্যে কয়েকটা দাউদের রচনা থাকতেও পারে, এটা বাইবেল বিশারদদের কারো কারো ধারণা। মোশির রচনা 1টি, 90-এর গীত, সলোমনের 2টি, কোরহ সন্তানদের 11টি, আসফের 12টি, হেমনের 1টি, 88-এর গীত, ইথানের 1টি, 89-এর গীত, হিসকিয় 10টা, আর এই মোট 150টা গীত। আবার 150টা গীত বাইবেলে প্রথম 5টা পুস্তকে ভাগ করা হয়েছে, যেমন প্রথমত গীত 1 থেকে 41-এর গীত পর্যন্ত আদি পুস্তকের ভাবধারায় রচিত, মানুষের 3টে অবস্থা আশীর্বাদ, পতন এবং উদ্ধার বিষয় ব্যক্ত করা হয়েছে। দ্বিতীয়ত গীত 42 থেকে 72 পর্যন্ত যাত্রা পুস্তকের ভাবধারায় লেখা হয়েছে, ইসরায়েলের ধ্বংস ও মুক্তিপ্রাপ্তির ছবি এই অংশে আমরা দেখতে পাই। আমরা তৃতীয়ত গীত 73 থেকে 89-এর গীত দেখি, লেবীয় পুস্তকের ভাবধারায় লিখিত, আধার এবং উষা মন্দিরের ছবি আমরা এখানে দেখি। গীত 90 থেকে 106 পর্যন্ত গণনা পুস্তকের ভাবধারায়, বিপদাপন্ন ও রক্ষা এই পৃথিবীর ছবি। আর পঞ্চমত গীত 107 থেকে 150 পর্যন্ত দ্বিতীয় বিবরণের ভাবধারায় সিদ্ধতা ও ঈশ্বরের বাক্যের প্রশংসা বিষয়ে আমরা দেখি। আমি আগের আলোচনায় বলেছিলাম, আর বিশেষ করে আজকের আলোচনার মধ্যে যাবার আগে আপনাদের স্মরণ করে দিতে চাই যে আমরা দ্বিতীয় ভাগের অর্থাৎ যাত্রা পুস্তক অংশের ভাবধারায় আলোচনায় যাচ্ছি। গীত 42 থেকে 72 পর্যন্ত এই দ্বিতীয় ভাগের আলোচনা হবে। যাত্রা পুস্তকে প্রথমেই আমরা ইসরায়েল জাতিকে দেখি এক বিদেশ ভূমিতে, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মৃত্যু, ঘৃণা, হতাশা ও নিরাশার আধারে ঘেরা মিশর দেশে প্রায় 430 বৎসর এইভাবে কেটে গেছে। প্রতিজ্ঞাত দুগ্ধ মধু প্রবাহিত এক দেশ তাদের জন্য আছে, কিন্তু কোথায়, কতদূরে, কে নিয়ে যাবে? মহাযাতনার মধ্যে দিন কাটছে, শাসক গোষ্ঠী তাদের ঘাড়ে পা দিয়ে আছে, হাতের চাবুকের ঘায় শরীর কেটে ক্ষতবিক্ষত হচ্ছে। উদ্ধারকারী কি কেউ নেই? হ্যাঁ, আছেন, তার নাম যিহোবা সদাপ্রভু। ইসরায়েল মুখ তুলে চাইল, তার কাছে কাঁদল, বাঁচাও। আর এই যাতনা সয় না, সদাপ্রভু ঈশ্বর তার সময় নিরূপণ করলেন, ইসরায়েল জাতিকে উদ্ধার করলেন, প্রতিজ্ঞাত দেশে আনলেন, প্রতিষ্ঠিত করলেন। কিন্তু মানুষ অবিশ্বস্ত, অবাধ্য, অবুঝ, সময় এল নিজ দেশ হতে বিতাড়িত হল, তারই মধ্যে কিছু ঈশ্বরভীত ইসরায়েল রয়ে গেল। গীত 42 থেকে 48 এই 7টা গীতে আমরা যাত্রা পুস্তকের প্রথম অবস্থার বিষয় পাব, পরে সুদূর ভবিষ্যতে ইসরায়েলের অবশিষ্টাংশের বিষয় ভাববাণী ভরা গীত শুনব। গীতের মধ্যে গীতিকার কেবলমাত্র ইসরায়েল জাতি বলতে ওই ইসরায়েল লোকদের বুঝাচ্ছেন না, কিন্তু ঈশ্বর ভক্ত ও ঈশ্বরভীত লোকেরাও সামিল হচ্ছে। যেমন মণ্ডলী বলতে বিভিন্ন মণ্ডলী বুঝাব না, কিন্তু ভক্ত বিশ্বাসীদের মণ্ডলী যার মস্তক খ্রিস্ট তাদের কথা বুঝব। আমাদের আলোচনায় গীত 42-43 একসঙ্গে দেখব, কেননা এ দুটো পরস্পর সম্বন্ধীয়। যাত্রা পুস্তক 12 অধ্যায় দেখি যে মিশর দেশে মহাযাতনার মধ্যে হতে সদাপ্রভু ঈশ্বর ইসরায়েল জাতিকে নিস্তার পর্ব পালনের মধ্যে দিয়ে উদ্ধার করে নিয়ে আসলেন। নিস্তার পর্বের মেষের রক্ত ইসরায়েল তাদের দরজা দুই বাজুতে কপালিতে লেপে দিলেন এবং মৃত্যুদূত রক্তচিহ্ন দেখে তাদের স্পর্শ করল না, সেই ছিল পরিত্রাণের রক্ত। এরপর ঈশ্বরের ক্ষমতায় উদ্ধারের ছবি দেখি লোহিত সাগরে। গীত 42 এবং 43-এর আরম্ভে লেখা আছে কোরহ সন্তানদের মুশকিল। এর আগে আমি বলেছি যে মুশকিল অর্থে নির্দেশ বা উপদেশ বা শিক্ষা। আর এই কোরহ সন্তান কারা? কোরহ একজন ইসরায়েলীয় ঈশ্বরের দাস মোশির ও প্রথম প্রধান যাজক হারুনের বিরুদ্ধে বিদ্রোহ করে, এবং সেই জন্য ঈশ্বর তাকে দণ্ড দিলেন, সে মারা গেল। কিন্তু তাঁর সন্তানেরা জীবনে রক্ষা পেল, পরে ওই সন্তানেরা মন্দিরের গায়ক শ্রেণীর মধ্যে স্থান পেয়েছিল। আসুন আমরা 42-এর গীতের প্রথম দুটি পদ পাঠ করি। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে, ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তুমি আমাদেরকে অপূর্ব সুযোগ দিয়েছ তোমার চরণতলে এসে তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করার জন্য। তোমার অপার অনুগ্রহ মহিমা, যা আমরা বর্ণনা করে শেষ করতে পারি না, তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, সুস্থ সবল শরীর রক্ষা করেছ, তোমার বাক্য শ্রবণ করার জন্য যে অপূর্ব অনুগ্রহ দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমি আশীর্বাদ করো, তোমার আত্মা দ্বারা আমাদেরকে চালিত করো, যেন তোমার বাক্যের সত্য জানতে বুঝতে এবং সেই মতো জীবনে চলতে পারি। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 42 গীতের 1 এবং 2 পদ পাঠ করেছি। অনেক বাইবেল ব্যাখ্যাকারী মনে করেন যে বর্তমানে ইসরায়েল যে রাজত্ব স্থাপন করছে, রাজ্য আবার ধ্বংস হবে এবং ইসরায়েল জাতি ছিন্ন ভিন্ন হবে। হয়তোবা আমাদের জীবনকালেই হতে পারে। তাদের ধারণা, ঈশ্বর ভক্ত অবশিষ্টাংশ এখন ইসরায়েল দেশের মধ্যে নেই। ইসরায়েল এখন দুটি দল আছে। এক দলকে বলা হয় নিষ্ঠাবান জিহুদি, যারা বিশ্বাসে অপেক্ষা করছেন যে মসীহ আসবেন এবং মন্দির পুনর্নির্মিত হবে। অপর দল ধর্ম বিষয়ে উদ্যোগী নয়, কিন্তু রাজনীতি নিয়ে ব্যস্ত। তাদের প্রধান চিন্তা মিশর, আরব এবং জাতিসংঘের সাথে কিভাবে মোকাবিলা করবে। ঈশ্বর ভক্ত অবশিষ্টাংশের লোকেরা যেমন অতীতে তেমন আজও ঈশ্বরের আকাঙ্ক্ষা করে আছে। সর্বকালের ভক্তদল ওই একই বিশ্বাস দৃঢ়রূপে ধরে রেখেছে। তারা দাউদকেও তাদের দলের মনে করেন। হয়তো দাউদ পর্বতের কোন গুহায় বসে নিচে উপত্যকায় দিকে চেয়ে রয়েছেন, হঠাৎ দূরে শিকারীদের আওয়াজ ও শিকারী কুকুরের ডাক শুনতে পেলেন। দাউদের প্রহরীরা সচেতন হয়ে উঠলেন। গুহার ঠিক নিচে কিছুটা খোলা জায়গা, সেখানে একটা প্রস্রবণ নির্মল জলে ভরা। এমন সময় একটা হরিণী শাবক ছুটতে ছুটতে এসে থামল। মুখ দিয়ে সাবানের ফেনার মতো ফেনা ঝরে পড়ছে ক্লান্ত পিপাসিত। চারিদিকে সতর্ক দৃষ্টি দিল, শিকারীদের আওয়াজ দূরে চলে গেছে। প্রস্রবণে মুখ ডুবিয়ে জল পান করল, আবার মুখ তুলে চারিদিকে দৃষ্টি দিল, আবার জলে মুখ ডুবাল এবং প্রাণ ভরে আর একবার জল পান করে বনের মধ্যে মিলিয়ে গেল। আর দাউদ হয়তোবা করহ সন্তানদের গীতে এই কথা স্মরণ করলেন, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। একদিন ইসরায়েলের অবশিষ্টাংশের জন্য এই কথা আজকের দিনে বহু ঈশ্বর ভক্তের প্রাণেরও কথা। 3 পদে দেখি, আমার নেত্র জল দিবারাত্র আমার ভক্ষ্য হইল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে তোমার ঈশ্বর কোথায়। মিশর দেশের ইটের ভাটিতে লক্ষ লক্ষ ইসরায়েলের চোখের জলে মাটি ভিজেছে, আর আমরা দেখব যে ভবিষ্যতে মহাক্লেশের দিনে আবার মাটি ভিজবে এবং চারিদিক থেকে ঠাট্টার রব শোনা যাবে, তোমার ঈশ্বর কোথায়, কবে তোমার মসীহ আসবেন, হে আমার প্রাণ কেন অবসন্ন হও, আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও, ঈশ্বরে প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহা স্তব করিব, তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। গীতিকার তার নিজের মনের হতাশা ও নৈরাশ্যের নিজের প্রাণকে ভৎসনা করছেন এবং আবার নিজ প্রাণকে উৎসাহিত করছেন, ঈশ্বরে নির্ভর করতে নির্দেশ দিচ্ছেন। 42 গীতের 6 থেকে 7 পদে আমরা পাই যে বিষয়, আরও দেখি যে জোনাভাববাদী এই কথাগুলো তাঁর প্রার্থনায় ব্যবহার করেছেন। জোনাভাববাদী পুস্তকের 2 অধ্যায় 3 পদে লেখা আছে, তুমি আমাকে অগাধ জলে সমুদ্রে গর্ভে নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল, তোমার সকল ঢেউ তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়ে গেল। জোনা মৃত্যুর চোয়ালে আটক, আর পড়লেন কি, যে ইসরায়েলের মহাক্লেশের দিনে তারাও জোনার অবস্থায় পড়বেন। প্রিয় বন্ধু, মহাক্লেশে আমি আপনিও যদি থাকি, আমরাও হয়তো পড়ব, কিন্তু দয়ালু ঈশ্বর কাতর ক্রন্দন শুনবেন, উদ্ধার করবেন। জোনা উদ্ধারপ্রাপ্ত হলেন। 42 গীতে 8 এবং 9 পদে আমরা দেখতে পাই, এরকম কি আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন, রাত্রিতে তাঁহার স্তোত্র আমার সঙ্গী হইবে, আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব, আমি আপন শৈলস্বরূপ ঈশ্বরকে বলিব, কেন আমাকে ভুলিয়া গিয়াছ, আমি কেন শত্রুর দৌরাত্মে বিষণ্ন হইয়া বেড়াইতেছি। 11 পদে লেখা আছে, হে আমার প্রাণ কেন অবসন্ন হও, আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও, ঈশ্বরে অপেক্ষা করো, কেননা আমি আবার তাহা স্তব করিব, তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। চরম মানসিক বিপর্যয়ে গীতিকার ঈশ্বরের প্রতি চাইছেন, ইসরায়েলের অবশিষ্টাংশ ঈশ্বরের প্রতি চাইবে, পূর্ব বা পশ্চিম, উত্তর অথবা দক্ষিণ, কোথা হতে সাহায্য আসবে না, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের কাছ থেকেই সকল সাহায্য আসবে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। 43 গীতের পূর্ববর্তী গীতের সঙ্গে আমরা নিকট সম্বন্ধীয়। তাই আসুন এখন আমরা সেই 43 গীত শুনতে যাব, কিন্তু তার আগে আসুন আমাদের হৃদয়কে প্রস্তুত করি। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন আমি আপনাদের কাছে 43-এর গীত নিয়ে আলোচনা করছি। এক পদে লেখা আছে, হে ঈশ্বর আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন কর, ছলপ্রিয় অন্যায়কারী মনুষ্য সহিত আমাকে উদ্ধার কর। ইসরায়েলের অবশিষ্ট জন এই কথা বলছে। খ্রিস্টারি বা মহামিথ্যাবাদী ভক্তদের ভুলিয়ে সে চুক্তি করবে, কিন্তু মহাক্লেশের সপ্তাহের মধ্যভাগে চুক্তি ভেঙে যাবে আর ভক্তদল চিৎকার করে উঠবে, হে ঈশ্বর আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন কর। আমাদেরও সর্বদা প্রার্থনা করা উচিত যেন ছলনাপ্রিয় পরিচালকদের হাত থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেন। তিন পদে দেখি, তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর, তাহারাই আমার পথ প্রদর্শক হোক, তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক। গীতিকার কি প্রার্থনা করছেন? তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর। যোহন লিখিত সুসমাচারের 8:12 পদে যীশু বলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না। আবার 14:6 পদে যোহন লিখিত সুসমাচারে আমরা পাই যীশু বলেন, আমি পথ ও সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। গীতিকার যে প্রার্থনা করলেন তার প্রত্যাশা পূর্ণ হয়েছিল, সেই জ্যোতি সেই সত্য আসলেন, কিন্তু তৎকালীন মানুষ তাকে চিনল না। আজও অনেকেই অপেক্ষা করে আছে, মসিও আসবেন, হ্যাঁ তিনি সত্যি আসবেন, তবে এবার তার দ্বিতীয় আগমন, অপেক্ষমান প্রতিজন অবশ্যই উদ্ধারপ্রাপ্ত হবেন, যদি কিনা এই অনুগ্রহকালের মধ্যে সেই জ্যোতিকে সেই সত্যকে স্বীকার করে নি, তাঁরই চরণে সমর্পিত হই, আমরা ঈশ্বরের পুত্র নামে আখ্যাত হব এবং তাঁর সাক্ষাতে নিত হব। 5 পদে লেখা আছে, হে আমার প্রাণ কেন অবসন্ন হও, আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও, ঈশ্বরে অপেক্ষা কর, কেননা আমি আবার তাঁহার স্তব করিব, তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। সেদিনে সেই প্রার্থনা পূর্ণ হবে, উত্তর আসবে, আর মসীহ স্বয়ং সেই উত্তর। সেদিন যিহিজকেল ভাববাদীর 36:26-28 পদে যে ভাববাণী তা পূর্ণ হবে, আর আমি তোমাদেরকে নূতন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব, আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে পালন করিবে, আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি সেই দেশে তোমরা বাস করিবে, আর তোমরা আমার প্রজা হইবে এবং আমি তোমাদের ঈশ্বর হইব। আসুন আমরা এরপরে 44-এর গীত পাঠ এবং ধ্যানের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন আমি আপনাদের কাছে 44 সংখ্যার গীতটি, করহ সন্তানদের লেখা উপদেশমূলক যে গান, তা নিয়ে আলোচনা করছি। এই গীতটি যখন রচিত হয় তখন ইসরায়েল ঠিক কি অবস্থা, কেমন ক্লেশ চলছিল এ বিষয়ে ইতিহাস খুঁজে পাওয়া যায় না। এমন হতে পারে ইসরায়েলের অবশিষ্টাংশের সময় মহাক্লেশের কথা ভাববাণীর মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে, যখন মসীহ আসবেন এবং ক্লেশ হতে ইসরায়েলকে উদ্ধার করবেন। গীতার আরম্ভ এই রকম, এক পদে লেখা আছে, হে ঈশ্বর আমরা সকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্বকালে তাহাদের সময় কার্য করিয়াছিলে। গিদিয়ন বাইবেলে পুরাতন নিয়মে দেখি যে এই কথা বলেছিলেন, বিচারকর্তৃগণ বিবরণ তার 6:13 পদে গিদিয়ন তাহাকে বলিলেন, নিবেদন করি হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমার সহবর্তী হন তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল, এবং আমাদের পিতৃপুরুষেরা তাহার যে সমস্ত আশ্চর্য কার্যের বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন সে সমস্ত কোথায়? তাহারা কইতেন, সদাপ্রভু কি আমাদিগকে মিশর হইতে আনয়ন করেন নাই? কিন্তু সম্প্রতি সদাপ্রভু আমাদিগকে ত্যাগ করিয়াছেন, মিদিয়নের হস্তে সমর্পণ করিয়াছেন। ওই সময় যখন ঈশ্বর ইসরায়েলকে মিদিয়নদের হাতে থেকে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করেছেন, ইসরায়েল তাদের পিতৃপুরুষদের কালে যে সকল আশ্চর্য কাজ করেছিলেন সেই সকল বিষয় স্মরণ করল। ঈশ্বর পূর্বে করেছেন পরেও করবেন, এই তাদের দৃঢ় বিশ্বাস। 2 পদে আমরা দেখতে পাই লেখা আছে, তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচ্যুত করিয়া তাহাদিওকে রোপণ করিয়াছ, তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাহাদিগকেই বিস্তারিত করিয়াছিলে। এ ঘটনাগুলো ঘটেছিল মুশি ও জিওসুয়ের সময়। ঈশ্বর কনানবাসীদের সমূলে উৎপাটন করেন, কেন তাদের পাপের বোঝা ভারী হয়েছিল, এবং কনানীয়দের দেশে তাঁর মনোনীত সন্তানদের প্রতিষ্ঠিত করেছিলেন। 44 গীতের 3 পদে লেখা আছে, কেন তাহারা আপনাদের খড়গ দ্বারা দেশ অধিকার করেন নাই, তাহাদের নিজ বাহু তাহাদিওকে নিস্তার করে নাই, কিন্তু তব দক্ষিণ হস্ত, তব বাহু ও তব মুখের প্রসন্নতা তাহা করিয়াছিল, কারণ তাহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল। সদাপ্রভু ঈশ্বর ইসরায়েলের সন্তানদের দেশ দিলেন। ইসরায়েল সন্তানরা অবশ্য যুদ্ধ করেছিল, কিন্তু ঈশ্বরই তাদের বল ছিলেন, তাদের প্রধান সেনাপতি ছিলেন, তাদের পরিচারক ছিলেন। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, আজ হতে প্রায় 1900 বৎসর আগে ঈশ্বর তার পরাক্রমের হাত দিয়ে ক্রুশের উপর আমাদের জন্য মুক্তি দান করেছিলেন। এবারে হৃদয়ের কান্না শুনুন 4 পদে, হে ঈশ্বর তুমি আমার রাজা, যাকবকে পরিত্রাণ করিতে আজ্ঞা হোক। আশা করি আপনারা জানেন যে যাকব একজন ব্যক্তি এবং যাকব হতে উৎপত্তি হল ইসরায়েল জাতির, এবং হে আমার ঈশ্বর এই ডাক ইসরায়েলের, ইসরায়েলের রাজার প্রতি। প্রভু যীশু ইসরায়েলের রাজা, এবং তিনি তার ক্লেশগ্রস্ত ইসরায়েলকে উদ্ধার করবেন, অবশ্য তিনি আমাদেরও রাজা। 5 এবং 6 পদে আমরা দেখি, যাতনা ও ক্লেশের সেই দিনে ঈশ্বর ভক্ত ইসরায়েলের অবশিষ্টাংশ প্রতিশোধ গ্রহণের প্রার্থনা জানাবেন, তারা ব্যবস্থার অধীন লোক হিসাবে ওই অনুরোধ দাবি করতে পারে। আজকের দিনে আমাদের যারা ছলনার বাক্যে পরিচালনা করেন তাদের জন্য প্রার্থনা করতে হবে। আমাদের প্রতি প্রভুর নির্দেশ, তোমরা শত্রুকে প্রেম করো, খুবই কঠিন ব্যাপার, কিন্তু আমরা আমাদের শত্রুদের প্রভুর হাতে তুলে দিতে পারি, আমাদের প্রতিশোধ নেওয়া উচিত নয়। কেননা সদাপ্রভু বলেন, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিশোধ দেব। অনেককে আমরা প্রভুর কাছে নিয়ে যেতে পারি, কেবলমাত্র পরিত্রাণের জন্য নয়, কিন্তু প্রতিশোধের জন্য না। এই জন্য নয় যে কেউ কেউ আমাদের কটু কথা বলেছে বা আমাদের স্বার্থে আঘাত করেছে সেই জন্য, কিন্তু যারা প্রভুর বাক্য প্রচারে আমাদের বাধা সৃষ্টি করছে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা চিন্তা ও বিবেচনা না করেই লোককে দোষী করি, তাদের বদনাম দিই। আপনার পুরোহিত মশায়কে বদনাম দেবার বিষয় আপনি সাবধান হবেন, কেননা এই জগতে ঈশ্বরের বাক্য বলার জন্য ঈশ্বর তাকে নিযুক্ত করেছেন। যদি পালককে বা পুরোহিতকে হেয় করেন, আপনি ঈশ্বরকেই হেয় করেন, এবং সেই কাজটা আপনি করছেন জগতের লোকের সামনে নিজের বাহবা কুড়াবার জন্য। মনে হয় এই কারণেই বহু লোক বাইবেল ও মণ্ডলীর বাইরে চলে যাচ্ছেন। খ্রিস্টান ঘরে জন্মেছে, প্রতি রবিবার তাদের পিতামাতা উপাসনা থেকে বাড়ি ফিরে পালকের বা প্রচারকের নিন্দা করছে, ছেলেরা তারা কি পাবে? যে ব্যক্তি ঈশ্বরের বাক্য পরিবেশন করেন তাঁর সমালোচনা ও নিন্দা করা উচিত নয়। তিনি যদি অনুপযোগী হন, ঈশ্বরই সেই বিচার ব্যবস্থা করবেন। আমরা নিজেরা কারো বিচার না করে ঈশ্বরের হাতে ছেড়ে দেব। 44 গীতে 5 এবং 6 পদে দেখি, এতে গীতিকার ভাববাদীর চোখে ইসরায়েলের অবশিষ্টাংশের দিকে দেখছেন, তারা মহাযাতনা ও মহাক্লেশের মধ্যে পড়েছে। দানিয়েল ভাববাদীর উক্ত সেই ক্ষুদ্র শৃঙ্গ মহান ঈশ্বরের সাধুদের যাতনা দিচ্ছে। এই সাধুরা সবাই জিহুদি এবং খ্রিস্টারই তাদের সাথে যুদ্ধ করছে, যেন তাদের উপরে জয়লাভ করতে পারে। ওই সাধুদের বলা হয়েছে তারা যেন পাল্টা আক্রমণ না করে। তারা দিয়াবলের সেই পশুর চিহ্ন ধারণে অস্বীকার করেছে, এবং এই জন্য সেই পশু ঈশ্বর ভক্ত সন্তানদের দলে দলে বধ করছে। এমন অবস্থায় যাতনার মধ্যে হতে সাধু সন্তানেরা ঈশ্বরের কাছে ক্রন্দন করছে। মনে হয় জগতের মনুষ্য সমাজের ইতিহাসে এটাই হবে সর্বাপেক্ষা অন্ধকার পরিবেশ। আর 44 গীতের 22 পদে লেখা আছে, হাঁ তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেশের ন্যায় গণিত হইতেছি। একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে এই পথটা বর্তমান কালের খ্রিস্টীয় মণ্ডলীর জন্য খাটে না। আমরা কি বলতে পারি যে বহু খ্রিস্টিয়ান ভাই বোন খ্রিস্টের নামে জন্য মহাক্লেশের মধ্যে দিয়ে চলেছেন? না, মণ্ডলী এখনও মহাক্লেশের মধ্যে পড়েনি, এখনও সেদিন আসেনি, সেই দিন আসছে। মহাযাতনা, মহাক্লেশ কেবলমাত্র খ্রিস্টীয় মণ্ডলীর জন্য নয়, কিন্তু ইসরায়েলের অবশিষ্টাংশের জন্য এই দিন হবে। 23 পদে লেখা আছে, 44 গীতে, জাগ্রত হও, হে প্রভু কেন নিদ্রা যাও, উঠো চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না। আবার ক্রন্দনের রোল। হে ঈশ্বর, জাগ্রত হও। তবে কি ঈশ্বর নিদ্রা যান? 121 গীতের 4 পদে লেখা আছে কি যে তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না? গীতিকার তার ভাববাদীর কর্ণে শুনতে পাচ্ছেন ইসরায়েলের অবশিষ্টাংশের ক্রন্দনের রোল। পুরাতন ও নতুন নিয়মের মাঝে প্রায় 400 বৎসর। ওই সময় ম্যাকাবিসদের সময় ইসরায়েলের শত্রুরা খুব প্রবল হয়ে উঠেছিল। ওই সময় ইসরায়েল অন্য সকল সময় অপেক্ষা অধিক অত্যাচারের মধ্যে পড়ে। তবু আগামী দিনের মহাক্লেশের দিনের তুলনায় পূর্বের ভীষণ অত্যাচার ও উৎপীড়ন কিছুই নয়। ম্যাকাবিয়ানদের সময় একদল পুরোহিত, যাদের বলা হতো ওয়েকাস, তারা ঈশ্বরের কাছে কেঁদে বলেছিল, হে ঈশ্বর, জাগ্রত হও, কেন নিদ্রা যাও? ওই সময় ইসরায়েল ভেবেছিল হয়তোবা ঈশ্বর নিদ্রা গিয়েছেন। কিন্তু একজন প্রধান পুরোহিত প্রশ্ন রাখেন, আমাদের ঈশ্বর সত্যি কি নিদ্রা যান? পবিত্র শাস্ত্র কি বলে না যে ইসরায়েলের রক্ষক ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না? ঈশ্বরকে জাগাবার প্রয়োজন আছে কি? যদিও এক এক সময় মনে হয় কি জানি ঈশ্বর হয়তো আমার প্রার্থনা শুনছেন না। ভবিষ্যতে মহাক্লেশের দিনে তার ভক্ত সন্তানদের অনেকেরই মনে সেই আশঙ্কা জাগবে এবং ক্রন্দনের রোল উঠবে, হে ঈশ্বর জাগো, কেন নিদ্রা যাও? সেই দিনে ঈশ্বর নীরব থাকবেন না, তাঁর সন্তানদের পরিত্যাগ করবেন না, চিরকালের জন্য ত্যাগ করবেন না। 44 গীতে 24-26 পদে দেখি, তুমি কেন আপন মুখ আচ্ছাদন করিতেছ? আমাদের দুঃখ দৌরাত্ম ভোগ কেন ভুলিয়ে যাইতেছ? কেননা আমাদের প্রাণ ধুলিতে অবনত, আমাদের উদর ভূমিতে লগ্ন হইয়াছে। আমাদের সাহায্যের নিমিত্ত উঠো, নিজ দয়ার অনুরোধে আমাদেরকে মুক্ত করো। জগতের ইতিহাসের অন্ধকারময় দিনগুলো এগিয়ে আসছে প্রিয় বন্ধু। সেদিনে সেই ক্রন্দনের রোল, ঈশ্বর ভক্তদের কণ্ঠের কাতর ক্রন্দন শত শত বৎসর পূর্বে গীতিকার তার অন্তর্কানে শুনেছিলেন। ওই ক্রন্দন ছিল সাহায্য প্রার্থনা ও বিচার প্রার্থনা। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রার্থনা করি। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি আমাদের মধ্যে উপস্থিত ঈশ্বর। সংকটকালে তুমি সুপ্রাপ্য সহায়। যখনই আমরা তোমার কাছে আসি, তখন তোমার কাছ থেকে সান্ত্বনা শক্তি পাই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে আমরা সেই মহা তাড়নার সময়ের মধ্যে নেই, তথাপি আমাদের শক্তি প্রয়োজন, কেননা আমরা দুর্বল মানুষ। বিশেষ করে এই সময় আমরা তোমার হাতে সমর্পিত হই। প্রত্যেক শ্রোতাবন্ধুকে তোমার চরণতলে সমর্পণ করি। তোমার উপস্থিতির আনন্দ দিয়ে প্রত্যেককে ভরিয়ে রাখো। তোমার হাতে আমরা সমর্পিত হই। তোমার শক্তি চালনা ভিক্ষা করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী, বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।